আচ্ছা, ক্লাস 9-কে আমি পড়াচ্ছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সভ্যতার প্রতি। আগের দিন আমি কবিতাটা কি ধরনের কবিতা বলেছিলাম, তার সঙ্গে কবি পরিচিতির আলোচনা করেছি। কবি পরিচিতিটা যদিও ওই গিন্নি গল্পে যেমন দিয়েছে সেই রকমই, আর কবিতাটার সম্বন্ধে খুব অল্প কথায়, দু একটা কথায় আমি কবিতাটার বিষয়ে একটু আলোচনা করেছিলাম। আজকে সম্পূর্ণ কবিতাটা পড়াবো। সভ্যতার প্রতি রবীন্দ্রনাথ ঠাকুর। দাও ফিরে সে অরণ্য, লহ এ নগর। অর্থাৎ ঠিক অক্ষর গত দিক থেকে যে অর্থটা রবীন্দ্রনাথ বলছেন, যে আমাকে সেই অরণ্য ফিরিয়ে দাও আর এই নগর নিয়ে নাও। এই কথাটার মানেটা কি? এখানে প্রথমে এই লাইনটাই যদি তুলে দেয় তাহলে একটা প্রশ্ন আসতে পারে, কে বলছে কথাটা? কবি বলছেন, কাকে বলছেন? 3 নম্বর লাইনে যে একটা শব্দ আছে নবসভ্যতা, নতুন সভ্যতা, তাকে বলছেন। তাহলে দাও ফিরে সে অরণ্য, এই অরণ্য বলতে অরণ্য সভ্যতাকে বলে। এক সময় আমাদের এদেশে প্রাচীনকালে মানুষ অরণ্যেই বাস করত, অরণ্যতে বাস করত, সেই যখন গুহামানব ছিল, তারপরে আগুন জ্বালাতে পারত না, কাঁচা মাংস খেত, সেই সময়ের কথা আমি বলছি না। আমি বলছি ভারতবর্ষের ইতিহাসে সিন্ধু সভ্যতা, সেটা একটা নগর সভ্যতা ছিল, তারপরে সিন্ধু সভ্যতা ধ্বংসের পরে আমাদের দেশে আর্য সভ্যতার আবির্ভাব ঘটে। আর্যরা বাইরে থেকে এসেছিল, তারা আমাদের দেশে গ্রামীণ সভ্যতার সূচনা করেছিল, অর্থাৎ তারা আমাদের দেশের ওই যেখানে পাহাড় পর্বত জঙ্গল গাছগাছালি নদী ঝর্ণা ইত্যাদি সব মনোরম জায়গা আছে, সেইখানে কুটির নির্মাণ করে তারা বাস করত। আর্যরা একটা উন্নত জাতি, বাইরে থেকে এসেছিল, তারপরে আমাদের এদেশের যারা স্থায়ী বাসিন্দা ছিল বহুকাল থেকে, যাদের আদি বাসিন্দা বলা হয়, তাদের সঙ্গে একটা মিলমিশ করে তারা একটা নতুন ভারতীয় সভ্যতা তৈরি করেছিল, যাদের ধারাটা আজও বয়ে চলেছে। সেই ধারার সূত্রপাত প্রথম শুরু হয়েছিল তাদের হাত দিয়ে, সেই আর্যদের আসার পর থেকে তারা বাস করত অরণ্যে। কবি সেই আর্যদের অরণ্য সভ্যতা, অর্থাৎ যে সময়ে আর্যরা ওই এই বনেরই এই রকম মনোরম পরিবেশে গাছগাছালির ছায়ায় ছোট ছোট ঘর তৈরি করে, গ্রামের সৃষ্টি করে তারা পরম শান্তিতে বাস করত, সেই অরণ্য সভ্যতাকে কবি ফিরে পেতে চাচ্ছেন। কারণ অরণ্য সভ্যতার মধ্যে নগর সভ্যতার অনেক সুযোগ সুবিধা ছিল না। মানুষের জীবন, মানুষের সুখ স্বাচ্ছন্দ্য মানুষকে পেতে হলে অত্যন্ত পরিশ্রম করে সেটাকে আদায় করে নিতে হতো। মানুষের আরামের ব্যবস্থা সেই সময় ছিল না, যেটা পরবর্তীকালে নগর সভ্যতা বা যন্ত্র সভ্যতা আমাদের দিয়েছে সেটা আগে ছিল না। তা ছোট ছোট কুটির নির্মাণ করে, পাতার ছাউনি বা খড়ের চালের ঘর করে তারা বাস করত। তারা সারাদিন তাদের দৈনন্দিন যে প্রতিদিনকার কাজ থাকে সেইগুলো খুব সুচারুরূপে, অর্থাৎ খুব সুন্দরভাবে সম্পন্ন করত। সেই কাজের মধ্যে দিয়ে তারা হেসে খেলে সকলের সঙ্গে মিলে মিশে পরিবার পরিজন অন্যান্য গ্রামবাসীদের সঙ্গে একটা প্রীতির সম্পর্ক, একটা ভালোবাসার সম্পর্ক, একটা বন্ধুত্বের সম্পর্ক, একটা সহযোগিতাপূর্ণ মনোভাব বজায় রাখার সম্পর্ক গড়ে তুলে পরম আনন্দে তারা বাস করত সেই অরণ্য সভ্যতায়। প্রত্যেকটা কাজ নিজেদের হাতে করতে হতো, কিন্তু তাদের মধ্যে সেই এত পরিশ্রমের বড় একটা ক্লান্তি আসতো না। কারণ ক্লান্তি আসবে কেন, তারা তো পরম সুখে বাস করছে, মনের আনন্দে কাজ করছে, সকলের সহযোগিতা পাচ্ছে, সাহায্য পাচ্ছে, কেউ স্বার্থপরের মতো নিজের কাজটা করছে, অন্যের সাহায্যে এগিয়ে আসছে না, এমন নয়। তাদের খাদ্য ছিল বনের ফলমূল, তাদের পোশাক আশাক ছিল গাছের ছাল বা ওই গাছের বিভিন্ন অংশ থেকে তৈরি সেই সব দিয়ে তৈরি বিভিন্ন কাপড় চোপড়, গাছের ছাল থেকে তৈরি পোশাক পরিচ্ছদ তারা ব্যবহার করত, এবং কখনো কখনো গাছের ছালের ওই আঁশ থেকে সুতো তৈরি করে সেখান দিয়েও তারা কাপড় বুনে তারা নিজেরা পরিধান করত, পরত, এবং সব করত নিজে হাতে। যে খাদ্য তারা ফলাতো, কিছু ফাঁকা জমিতে তারা ধান চাষ করত, সেই খাদ্যের খুব সামান্য সামান্য অংশই তারা গ্রহণ করত। অর্থাৎ তাদের মধ্যে খাওয়া পড়ার কোনো রকম লোভ লালসা ছিল না, কারণ নগর সভ্যতা তাদের সভ্যতায় থাবা বসায়নি। এই যে শহরে নগরে এত যন্ত্র, এত ফ্যাক্টরি, এত কলকারখানা তৈরি হলো, তারা এসব দেখেনি, তারা এসব পায়নি, চোখের সামনে লোভনীয় জিনিস তারা দেখেনি, সুতরাং তাদের মধ্যে লোভ লালসা ছিল না, কিন্তু নিজেদের মধ্যে একটা পরম শান্তি ছিল। এই শান্তিটাই সব থেকে বড় কথা। মানুষ যদি তার নিজেদের মধ্যে শান্তি না থাকে, শান্তি না থাকে, তাহলে আমাদের ঐশ্বর্য ধন সম্পত্তি রেখে লাভটা কি? তাহলে এই সেই অরণ্য সভ্যতাকে রবীন্দ্রনাথ ফিরে পেতে চাচ্ছেন, আর ফিরিয়ে দিতে চাচ্ছেন লহ, লও এ নগর, এই নগরকে তুমি নিয়ে নাও। অর্থাৎ নগরের সভ্যতায় আমরা যা পেয়েছি, আমরা ইট বালি পাথর সিমেন্ট দিয়ে বাড়ি ঘর দুয়ার পেয়েছি, সেই অরণ্যে যে মানুষগুলো বাস করত তাদের বাড়িঘর দুয়ার তুলনায় আমাদের এই বাড়িঘর দুয়ারগুলো অনেক নিরাপদ, অনেক সুরক্ষিত, বাইরের রোদ জল ঝড় বৃষ্টি সমস্ত কিছু থেকে এই বাড়িগুলো আমাদের ভীষণভাবে সুরক্ষা করে। এই বাড়িতে থেকে এরকম ইট বালি পাথর সিমেন্টের বড় বড় অট্টালিকায় বাস করে আমরা অনেক নিরাপদে সুখে জীবনযাপন করছি। অরণ্য সভ্যতার বাড়িগুলোতে কখনো চাল ফুটো হয়ে জল পড়ছে, কখনো চাল উড়ে যাচ্ছে ঝড়ের তাণ্ডবে, কখনো বন্যায় ঘর ভেসে যাচ্ছে, কিন্তু সকলের মধ্যে এই যে অসুবিধাগুলো ছিল, কিন্তু সকলের মধ্যে একটা ইউনিটি, একটা একতা ছিল। প্রত্যেকে প্রত্যেকের অসুবিধাগুলো নিজেরা নিজেদের চেষ্টায় একে অপরের অসুবিধা দূর করবার চেষ্টা করতো। অর্থাৎ সকলে কেউ বিপদে পড়লে সকলে একসঙ্গে সহযোগিতা করে তাদের সেই বিপদ থেকে উদ্ধার করতো। কোনো মানুষ মনে করতো না যে আমি একা, আমার বিপদে আপদে আরো দশজন এসে আমার পাশে দাঁড়াবে। সেই সব মানুষগুলোর মধ্যে এই এত সুরক্ষিত ঘরদুয়ার ছিল না, ছিল না চোখের সামনে পোশাক পরিচ্ছদের ওই নানা রকম নগর সভ্যতায় যে নানা রকম চোখ ধাঁধানো সব পোশাক পরিচ্ছদ বেরিয়েছে তাও ছিল না, ভালো খাদ্যদ্রব্য বেরিয়েছে তাও ছিল না, এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়ার জন্যে যে এত মোটর গাড়ি বা আমাদের প্রতিদিনকার যে জিনিসগুলো আমরা ব্যবহার করি, যেগুলো এখন নগর সভ্যতার দৌলতে আমরা ফ্যাক্টরি বা কারখানা থেকে পাচ্ছি, সেগুলো ছিল না। এবং যত কিছু উৎপন্ন হচ্ছে নতুন নতুন জিনিস, সেইগুলো পাওয়ার জন্যে আমাদের লোভ লালসা প্রচণ্ড বেড়ে যাচ্ছে, এবং লোভ লালসা যত বাড়ছে আমরা স্বার্থপর হয়ে উঠছি। স্বার্থপর হয়ে উঠছি বলেই আমরা অন্যের কাছ থেকে দূরে সরে যেতে চাচ্ছি। আমরা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব থেকে আলাদা থেকে আলাদা ইনকাম করব, উপার্জন করব, আলাদাভাবে ভোগ করব, আমার উপার্জনে অন্যকে ভাগ দেব কেন? এইভাবে একটা আত্মকেন্দ্রিকতা, এইভাবে একটা স্বার্থপরতা আজকে নগর সভ্যতা আমাদের মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমরা কিন্তু অনেক মানুষজন এখন বেড়েছে, মানুষের সংখ্যা এখন অনেক, কিন্তু আমরা প্রত্যেকেই একা। আজকে আমাদের পাশের বাড়িতে যদি চুরি ডাকাতি হয়ে যায়, সেই বাড়ির লোক যদি জোরে চিৎকার চেঁচামেচি করে কাউকে ডাকে, কেউ তার বিপদে ডাকে সাড়া দেয় না, আমি গেলে যদি আমার বিপদ হয়ে যায়, তাহলে এই যে একটা স্বার্থপরের মতো মানসিকতা গড়ে উঠেছে আমাদের মধ্যে, এসব কিন্তু নগর সভ্যতার দান। নগর সভ্যতা আমাদের চোখের সামনে অনেক লোভনীয় জিনিস এনে দিয়েছে, সেইগুলো পাওয়ার লোভে আমরা প্রতিনিয়ত চিন্তিত। আমার একমাত্র চিন্তা, আমি কিভাবে আমার ইনকামকে বাড়াবো, কত আমার টাকা উপার্জন হবে, কত আমি বিষয় সম্পত্তি করব এবং একা সেগুলো ভোগ করব। এই অবস্থা থেকে এখন পরিবারগুলোও ছোট হয়ে গিয়েছে। আগেকার দিনে যে আমাদের বাবা মা কাকা জ্যাঠা এরা এবং এদের ছেলেমেয়েরা একসঙ্গে একান্নবর্তী পরিবারে বাস করতাম, সেখান থেকে আমরা ভাঙতে ভাঙতে এখন ছোট ছোট একটা একটা করে পরিবারে বাস করছি, কারোর সাথে কারোর যোগাযোগ নেই। সেই অরণ্য সভ্যতায় কিন্তু এরকম ছিল না, এক একটা গ্রাম ছিল এক একটা পরিবারের মতো। দূরে একটা গ্রামের দূরে একটা ঘরে যদি কেউ বিপদে আপদে পড়তো, সবাই ছুটে যেত, যেন তাদেরই পরম আত্মীয়, তাদেরই পরিবারের কারো যেন একটা বিপদ হয়েছে, তাকে উদ্ধার করি। একের দুঃখে অনেকের প্রাণই কেঁদে উঠত, আবার একের আনন্দে সকলে খুশি হয়ে উঠত। এই ছিল অরণ্য সভ্যতা। সেই অরণ্য সভ্যতার বর্ণনা রবীন্দ্রনাথ আরো পরের লাইনগুলোতে দেবেন। সেই অরণ্য সভ্যতায় সব থেকে মানুষের সঙ্গে মানুষের যে একটা মিল, একতা, যেটা মানুষের খুব স্বাভাবিক একটা সম্পর্ক, যে সম্পর্কটা এখন মানুষের মধ্যে থেকে চলে গিয়ে মানুষের মনুষ্যত্বটাও, মানে মানবোচিত গুণগুলোও আস্তে আস্তে চলে যাচ্ছে। দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা, বন্ধুত্ব, এর বদলে আসছে নিষ্ঠুরতা, হিংসা, পরশ্রী কাতরতা, পরের ভালো দেখে আমি কষ্ট পাচ্ছি, এই সব খারাপ ব্যাপারগুলো যেগুলো মনুষ্যত্বের পরিচয় নয়, সেইগুলো এখন মানুষের মনের মধ্যে দানা বাঁধছে। এসব কিন্তু নগর সভ্যতার ফলে হয়েছে। রবীন্দ্রনাথ এই নগর সভ্যতার এই কুফলগুলোকে চিন্তা করে বললেন, লও এ নগর, তুমি আমাকে সেই অরণ্য সভ্যতাকে ফিরিয়ে নাও। লও যত লৌহ, লোষ্ট্র, কাষ্ঠ ও প্রস্তর, এ নবসভ্যতা। আমি আগেই বলেছি যে এই কবিতাটা একটা চতুর্দশপদী কবিতা, সনেট। চতুর্দশপদী এবং কবিতাগুলো বেশিরভাগই দাঁড়ি, কমা, সেমিকোলন এই হিসেবে থেমে থেমে পড়তে হয়। আমি যদি সেইভাবে আমি কবিতাটা পড়ি, দাও ফিরে সে অরণ্য, লহ এ নগর, লহ লও যত লৌহ, লোষ্ট্র, কাষ্ঠ, প্রস্তর, এ নবসভ্যতা, এইখানে আমাকে থামতে হবে। একটা লাইনের শেষে বা দুটো লাইনের শেষে কবিতার ছন্দ কেটে আমি থামব না। যেখানে দাঁড়ি, কমা, সেমিকোলন থাকবে সেখানে থামতে থামতে আমরা যাব। তা হে নবসভ্যতা, নতুন সভ্যতা, আধুনিক সভ্যতা, নগর সভ্যতা, যন্ত্র সভ্যতা, তাকে কবি এই কথাগুলো বলছেন। নিয়ে নাও লও যত লৌহ, লৌহ মানে লোহা। একটা লৌহ যুগের সূচনার পর থেকে মানুষের জীবনের একটা আমূল পরিবর্তন দেখা যায়, মানে একদম মূল সমেত একটা বিরাট পরিবর্তন আসে। লোহাকে ব্যবহার করে অনেক যন্ত্রপাতি তৈরি হতে শুরু করে এবং আরও উন্নত, বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে তৈরি হয় অনেক কলকারখানা। এই যন্ত্র সভ্যতা মানুষের জীবনধারাকে পুরো পাল্টে দেয়, পুরো বদলে দেয়, মানুষের জীবনে সুখী করে দেয় মানুষকে। আগে মানুষ শারীরিক পরিশ্রম করে যে কাজগুলো করত, এখন যন্ত্র সেই কাজগুলো করে দিচ্ছে। আগে নিজের মেহনতে, নিজের পরিশ্রমে মানুষ ফসল ফলাতো, যতটুকু তার প্রয়োজন ততটুকু ফসল ফলাত। মাটি ছিল অত্যন্ত উর্বর, অর্থাৎ কৃষিকাজের জন্য অত্যন্ত উপযুক্ত মাটি ছিল, উন্নত মানের ফসল তৈরি হতো। কিন্তু আমরা যন্ত্রের ফলে, বিজ্ঞানের দৌলতে, আমরা লোক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে অনেক উচ্চ ফলনশীল বীজ তৈরি হচ্ছে, প্রচুর ফসল অল্প মেহনতে আমরা পাচ্ছি, নানা রকম যন্ত্র সভ্যতার মানে যন্ত্রপাতি বা বিজ্ঞানের বড় বড় আবিষ্কারের ফলে, সেই অরণ্য সভ্যতায় এসব ছিল না। মানুষের যতটুকু প্রয়োজন মানুষ ততটুকুই সংগ্রহ করত এবং সকলে মিলে সেসব ভাগ করে তারা ব্যবহার করত। তাই মানুষের মধ্যে একটা অকৃত্রিম, অর্থাৎ আর্টিফিশিয়াল নয়, এই রকম একটা একতা ছিল, ইউনিটি ছিল। তাহলে লৌহ লোষ্ট্র, লোষ্ট্র মানে হচ্ছে ইট পাথরের টুকরোকে লোষ্ট্র বলে, কাষ্ঠ মানে কাঠ, প্রস্তর মানে পাথর, লৌহ লোষ্ট্র কাষ্ঠ প্রস্তর আরো অনেক কিছু আছে, এই দিয়ে আমাদের নগর গড়ে উঠেছে। অর্থাৎ আমি যেটা আগে অন্য আমার ভাষায় বললাম, ইট বালি পাথর সিমেন্ট লোহা কাঠ ইত্যাদি দিয়ে নগরে বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে, ফ্যাক্টরি তৈরি হয়েছে, অত্যন্ত আধুনিক সব রাস্তাঘাট তৈরি হয়েছে, মোটর গাড়ি তৈরি হয়েছে, গাছপালা কেটে দিয়ে উচ্ছেদ করে আমরা গ্রাম থেকে শহর বসিয়েছি, গ্রামের উচ্ছেদ আস্তে আস্তে গ্রামের উচ্ছেদ করে আমরা সেই সব অনেক জায়গায় আমরা নগর বা শহর বসিয়েছি। রবীন্দ্রনাথ সেই নতুন সভ্যতাকে বললেন, এগুলো সব ফিরিয়ে নাও। ফিরিয়ে নাও। তারপর রবীন্দ্রনাথ বললেন, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, অর্থাৎ নিষ্ঠুর কাকে বলে? যার মধ্যে কোনো দয়া মায়া মমতা নেই। সর্বগ্রাসী কাকে বলে? যে সব কিছু গ্রাস করে নিয়েছে, সব কিছু কেড়ে নিচ্ছে। হে নিষ্ঠুর, হে সর্বগ্রাসী, মানে নবসভ্যতাকে কবি নিষ্ঠুর বললেন, সর্বগ্রাসী বললেন। পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে, বক্তাকে, বক্তা কাকে কথা বলেছে? বক্তা কবি রবীন্দ্রনাথ, তিনি নবসভ্যতা, আধুনিক সভ্যতা, যন্ত্র সভ্যতাকে এই কথা বলেছেন, এবং সেই সভ্যতাকে তিনি এই বিশেষণ, এই অ্যাডজেক্টিভ ব্যবহার করলেন যে সেই সভ্যতা নিষ্ঠুর, যার মধ্যে কোনো দয়া মায়া মমতা নেই। দয়া মায়া মমতা নেই বলেই আমাদের মন থেকে এই সভ্যতা, সেই স্নেহ ভালোবাসা বন্ধুত্ব, এই গুণগুলো কেড়ে নিচ্ছে আস্তে আস্তে, সব কিছু গ্রাস করছে। আমাদের যা কিছু একসময় ভালো ছিল, যেগুলো আমাদের সেই ভালো গুণগুলো, সেই মনুষ্যত্বর গুণগুলো আমরা সেই অরণ্য সভ্যতাকে, আর্যদের সভ্যতা থেকে আমরা পেয়েছি, সেইগুলো নবসভ্যতা আস্তে আস্তে ধ্বংস করে দিচ্ছে, আমাদের জীবনকে আরামের করে তুলছে, আমাদের জীবনকে নিরাপদ করে তুলছে। কিন্তু আমাদের মধ্যে যে বাবা মার প্রতি একটা ভক্তি শ্রদ্ধা, ভাই বোনের প্রতি স্নেহ ভালোবাসা, বন্ধুর সঙ্গে বন্ধুর আচরণ, পাড়া প্রতিবেশী সকলের সঙ্গে একটা হৃদয়ের সম্পর্ক, আন্তরিকতার সম্পর্ক, সেইগুলো আমরা সমস্ত হারিয়ে ফেলছি। এবং সেই আমাদের ভালো গুণগুলোকে সম্পূর্ণরূপে গ্রাস করে নিচ্ছে, সর্বগ্রাসী, সব কিছু আমাদের কেড়ে নিচ্ছে। তার ছাড়াও আর কি কাটছে? এই এত সব বিজ্ঞানের উন্নতি, নগরের উৎপত্তির ফলে আমাদের পরিবেশকেও নানা দিক থেকে দূষিত করে তুলছে, পরিবেশকে দূষিত করে তুলছে, পরিবেশ, মাটি দূষিত হচ্ছে, আকাশ দূষিত হচ্ছে, বাতাস দূষিত হচ্ছে, জল দূষিত হচ্ছে, সমস্ত দিক থেকে আমাদের পৃথিবীর আয়ুটাকেই কমিয়ে দিচ্ছে। রবীন্দ্রনাথ যে সময় লিখেছিলেন এগুলো উপলব্ধি করেই লিখেছেন, আজকে সারা পৃথিবীর বিজ্ঞানীরা এই ব্যাপারে যথেষ্ট সচেতন হয়েছে, বুঝতে পেরেছে যে এত আধুনিকতা আমাদের মধ্যে, এত বিজ্ঞানের দাপট আমাদের পৃথিবীতে বেড়ে গিয়েছে যে এর জন্যেই আমাদের পৃথিবীর আয়ু আস্তে আস্তে ক্ষয়তে শুরু করেছে, নষ্ট হতে শুরু করেছে। সেই জন্যই রবীন্দ্রনাথ এই নতুন সভ্যতাকে বলল নিষ্ঠুর, সর্বগ্রাসী, তার মধ্যে দয়া মায়া মমতা নেই। আমরা এমনি সাধারণ দৃষ্টিতে বুঝতে পারছি যে আমরা খুব আগের থেকে আমরা খুব আরামে আছি। অরণ্য সভ্যতা, আমরা ইতিহাস, অরণ্য সভ্যতা তো আর আমাদের চোখের সামনে নেই, আমরা ইতিহাসে পড়েছি, গল্পে পড়েছি, কিন্তু সেই সভ্যতা যা ছিল তার থেকে আমরা এখন কত আরামে আছি। নিরাপদ একটা আশ্রয়, ইট বালি পাথর সিমেন্টের তৈরি বাড়িঘর, পিচের একদম মোলায়েম রাস্তা যেখান থেকে আমার গাড়িটা খুব মোলায়েমভাবে চলে যাবে, তারপরে উন্নত মানের যানবাহন, কত খাবার দাবারের আয়োজন, কত নানা রকম পোশাক পরিচ্ছদ, তাছাড়া আমাদের মনে বিলাসিতার জন্যে আরও কত আয়োজন হয়েছে, টিভি হয়েছে, টেপ রেকর্ড হয়েছে, রেডিও হয়েছে, বিজলি অর্থাৎ কারেন্টের আলো হয়েছে, ইলেকট্রিকের পাখা হয়েছে, সবশেষে কম্পিউটার হয়েছে, তারও শেষে ইন্টারনেট হয়েছে, হাতে হাতে মোবাইল ফোন হয়েছে, সারা বিশ্ব আমার হাতের মুঠোয় চলে এসেছে, কিন্তু তার পরিবর্তে আমরা কি হারিয়েছি? লোকের বাড়ি এখন কোনো অতিথি এলে সেই লোকটা টিভির পর্দায় চোখ রেখে সিরিয়াল দেখতে দেখতে পাশে যে একজন অতিথি বসে আছে তার সঙ্গে কথা বলে, কারণ ওই টিভি থেকে চোখ সরালে সিরিয়ালের গুরুত্বপূর্ণ অংশগুলো আমি মিস করে যাব, আমি হারিয়ে ফেলব। সুতরাং উনি কথা বলছেন, একটা দায়সারা উত্তর দিচ্ছেন, অথচ আমার চোখটা টিভির সঙ্গে। এই যে নগর সভ্যতার দান এগুলো। আগেকার দিনে বাড়িতে অতিথি এলে তার কত আদর আপ্যায়ন হতো, মানুষ কোনো স্বার্থের জন্য বাড়িতে আসতো না, মানুষকে ভালোবেসেই তারা বাড়িতে আসত, শুধু গল্পগুজব করতে, শুধু খোঁজ খবর নিতে, কেমন আছেন না আছেন। সেগুলো আমরাও আমাদের ছোটবেলায় দেখেছি, কোনো কারণে নয়, আশেপাশের বাড়ির লোকজন, আমাদের বাড়ির যে যেমন বয়সী সেই বয়সে বাবার বয়সী যারা আছেন তাদের সাথে কথা বলতে আসতো, তারপরে মায়ের সঙ্গে কথা বলতে আসতো, দাদা দিদিদের সাথে কথা বলতে আসতো, এক একটা বয়সে। অরণ্য সভ্যতায় সেই অতিথি পরায়ণতা, অতিথিকে আদর আপ্যায়ন করা, সেটা আরও বেশি ছিল। আমরা সেই অরণ্য সভ্যতাকেই, আমি ছোটবেলায় যেটা দেখেছি, অরণ্য সভ্যতা থেকেই ধারা, সেই ধারা এসেছে বলেই আমরা সেইগুলো পেয়েছি। কিন্তু আজকে মানুষ বাড়িতে অতিথি এলে মানুষ বিরক্ত হয়। রবীন্দ্রনাথ তাঁর সময় সেটা অনুভব করেছিলেন একটু একটু করে, আর আজকে তো সেটা অনেক বেশি বেড়ে গেছে। আগেকার দিনে লোক রাস্তাঘাটে দেখা হলে দাঁড়িয়ে দুটো কথা বলতো, এখন লোক চেনা জানা লোক দেখলেই এখন মানুষ পালায়, কারণ তার অনেক ব্যস্ততা, বাড়ি গিয়ে একটা নির্দিষ্ট সিরিয়াল দেখতে হবে, টিভিটা যদি না থাকতো তাহলে এই তাড়াহুড়োটা থাকতো না। তাহলে এই সব কিছু, আমাদের ভালো দিকগুলো সব কিছুকে কেড়ে নিয়েছে নগর সভ্যতা, এবং যখন কেড়ে নিয়েছে সে কোনো দয়া মায়া দেখায়নি। আজ ভাই ভাইকে হিংসা করছে লোভের জন্যে, এক এক ইঞ্চি জমির জন্যে ভাই ভাইয়ের সঙ্গে লাঠালাঠি করছে, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, কারণ আমার এরম সাজানো গোছানো ফ্ল্যাটে বাবা মা একটা আবর্জনার মতো। তাই রবীন্দ্রনাথ সেই সময় তার কিছু কিছু, রবীন্দ্রনাথ আমাদের থেকে অনেক আগের যুগের মানুষ, তার ইঙ্গিত অল্প হলেও পেয়েছিলেন, এবং তিনি সব দিক থেকেই তার দূরদৃষ্টির পরিচয় রেখেছেন, সমাজের দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, এডুকেশন পড়াশোনার দিক থেকে, যে কথাগুলো বলেছেন ভবিষ্যতে সেইগুলোই ফলেছে, দূরকে তিনি আগে থেকেই দেখতে পেয়েছে। এবং এইভাবে নিষ্ঠুরতা, যে আস্তে আস্তে নবসভ্যতার অনেক বেড়ে যাবে সেটা তিনি সেই সময় উপলব্ধি করতে পেরেছিলেন। তাই খুব সত্যিকারে যে অ্যাডজেক্টিভ, যে বিশেষণ দুটো তিনি প্রয়োগ করলেন, নগর সভ্যতার প্রতি, সেটা খুব উপযুক্ত। সেই সভ্যতা নিষ্ঠুর সর্বগ্রাসী। প্রশ্ন আসতে পারে, নগর সভ্যতাকে তিনি কোন বিশেষণে বিশেষিত করেছেন? তোরা তখন বলবি, নগর সভ্যতাকে তিনি নিষ্ঠুর এবং সর্বগ্রাসী বলেছেন। কেন বলেছেন তারপরেই এই প্রশ্নটা আসবে। তখন আমি যেগুলো বললাম সেইগুলো তোদের ভাষায়, আমি বললাম আমার ভাষায় ঠিক নয়, তোদের ভাষায় তোরা তখন বর্ণনা করবি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখলাম। এই কবিতাটা একটু আস্তে আস্তে পড়বো আমরা। এরপরে পরের দিন আমরা দেখব সেই অরণ্য সভ্যতাটা কেমন ছিল, তার কিছু বর্ণনা। এটা যেহেতু কবিতা, তাহলে ডিটেলস বর্ণনার এখানে কোনো, বিস্তৃত বর্ণনার এখানে কোনো সুযোগ নেই। ইঙ্গিতের মাধ্যমে কবি আমাদের সব বলবেন। কবিতা মানেই তো সব ইঙ্গিতের মধ্যে দিয়ে, একটা চিহ্ন, একটা সিম্বলের মধ্যে দিয়ে বিরাট কিছুকে বুঝিয়ে দেওয়া। সেইটা আমরা সামনের দিন পড়ব। আমি এর থেকে প্রশ্ন দেব, প্রশ্নগুলো করবে, আর প্রশ্নের সঙ্গে আর যা যা দেবো সেইগুলোও করে রাখবে। ঠিক আছে, আজ ছুটি।